Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জাতিসংঘের 70তম অধিবেশন, সাফল্য ও ব্যর্থতা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন, সাফল্য ও ব্যর্থতা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর জিয়া হাসান, তিনি সাউথ ক্যারোলাইনার ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয় প্ল্যানিং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর ভাইস প্রেসিডেন্ট, তিনি ইংরেজি বিভাগে অধ্যাপনাও করেন। প্রফেসর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ, তিনি ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। প্রফেসর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের তৃতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো,
আমি খুলনা থেকে মুনির আহমেদ বলছি। আজ জাতিসংঘের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময়ে আমি বলতে চাচ্ছি যে বিশ্ব মানবতাকে সমুন্নত রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বিশ্ব সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। সদস্যভুক্ত সকল দেশের স্বার্থ রক্ষাতে জাতিসংঘের ভূমিকা থাকার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে বৃহৎ দেশগুলি জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে, ফলে ছোট দেশগুলির স্বার্থ সেভাবে রক্ষিত হয় না। ভিটো প্রয়োগের মাধ্যমে অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা আসে। এর ফলে জাতিসংঘ কি 70 বছর আগে যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়ছে না?
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুনির আহমেদ খুলনা থেকে জানতে চাইছেন, বড় বড় দেশগুলো ছোট ছোট দেশকে প্রভাবিত করে এবং ভিটো প্রয়োগ করে। উনি বলছেন যে যে উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয় তা থেকে কি জাতিসংঘের লক্ষ্য থেকে তারা কি সরে আসছে না? প্রথমেই যাচ্ছি ডক্টর আলী রিয়াজের কাছে। ডক্টর রিয়াজ,
ধন্যবাদ। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে জাতিসংঘ বললেই আমরা ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলটাকেই বুঝি। সে কারণে মনে হয় যেন জাতিসংঘের আসলে এইটাই একমাত্র দায়িত্ব। আমি জাতিসংঘকে সেভাবে দেখি না। জাতিসংঘের যে বিভিন্ন রকম এজেন্সিগুলো আছে, ইউনিটগুলো আছে, সেগুলোকে আসলে জাতিসংঘের বিবেচনায় নিতে হবে। আপনি যখনই জাতিসংঘের ভূমিকার কথা বলবেন, যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বলি, এই যে জাতিসংঘের ফুড এজেন্সি যেটা আর কি, যে কোনো সময় এই যে আমরা যখন কথা বলছি এই সময় 90 মিলিয়ন লোককে খাবারের সংস্থান করছে 75টা দেশে। 34 মিলিয়ন লোক তারা আসলে UNHCR বা ওই যে রিফিউজিদের দায় দায়িত্ব নিচ্ছে। গত এক বছরে যদি আপনি দেখেন, প্রতি বছর অন্তত পক্ষে 2.5 মিলিয়ন শিশুর জীবন রক্ষা হয়, কারণ হচ্ছে জাতিসংঘের একটা সংস্থা কাজ করে। আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো আর কি। তো ফলে জাতিসংঘকে কেবলমাত্র তার রাজনৈতিক বিবেচনার দিক থেকে দেখলেই হবে না, আমি তা মনে করি না। তবে হ্যাঁ, প্রশ্নটা যেখানে আসছে সেটা হচ্ছে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে কিনা। আপনি দুভাবে দেখতে পারেন, একটা হচ্ছে যে জাতিসংঘের এখনকার ভূমিকা কি, অনেক ক্ষেত্রে তার সাফল্য নেই, আবার আছেও। আছে এই অর্থে যে যদি জাতিসংঘ না থাকতো তাহলে কি পরিস্থিতি তৈরি হত। আপনার মনে আছে যে লিগ অফ নেশন ফেল করেছিল এবং লিগ অফ নেশন ফেল করার কারণে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফলে আপনি একটা কাউন্টার আর্গুমেন্ট তৈরি করতে পারেন যে না থাকলে পরিস্থিতি আরো খারাপ হতো। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে প্রায় আপনার কত অন্তত পক্ষে 16টা অপারেশন আমি মনে করতে পারি যে জাতিসংঘের পিস মিশন আছে, 125,000 সৈন্য বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে বাংলাদেশ একটা বড় রকমের অংশগ্রহণ করে, তারা আসলে শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। এই সমস্ত বিবেচনা করলে আমি জাতিসংঘের ভূমিকাকে খুব ছোট করে দেখি না আর কি। তবে হ্যাঁ, জাতিসংঘ যদি আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারত, মধ্যপ্রাচ্যের সংকটের কথাই বলুন, কিংবা ধরুন এই যে নিউক্লিয়ার প্রলিফারেশন সেটা ঠেকাবার ক্ষেত্রে যদি হতে পারত, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যদি হতে পারত, তাহলে নিঃসন্দেহে সেটা আরো বেশি ইতিবাচক হতো। ফলে আমি আশা করি যে আরো ইতিবাচক ভূমিকা পালন করবে, কিন্তু একেবারে আমি যে হতাশ এবং কেবলমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সাধারণ ইসে অ্যাসেম্বলির দিকে তাকিয়ে বলবো যে না, জাতিসংঘ কিছুই করছে না, আমি সেই জায়গায় একটু ভিন্ন মত পোষণ করি।
অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হাসান।
আমি ডক্টর রিয়াজের সঙ্গে একমত যে জাতিসংঘকে তার গ্রেটার ইম্প্যাক্ট দেখতে হবে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে শুরু করে বা আপনার অন্য যে অর্গানগুলো জাতিসংঘের আছে, তাদের অনেক প্রভাব এবং ছোটখাটো দেশগুলোকে তারা অনেক সাহায্যই করেছে, তাদের ইম্প্যাক্ট হয়তো অনেক এগুলো দেশে। তো সেক্ষেত্রে আমি ডক্টর রিয়াজের সঙ্গে একমত যে তাদের গ্রেটার প্রভাবটা দেখতে হবে আমাদের যাচাই করতে। হ্যাঁ, তাদের যা স্ট্রাকচার, যেখানে যে সিকিউরিটি কাউন্সিলের যে ভিটো পাওয়ারটা, তারা হয়তো নিজের স্বার্থগুলো দেখে, এগুলো হয়তো তাদের পিছিয়ে রাখছে। বাট আমাদের আজকের যে পৃথিবীর পরিস্থিতি, তাতে হয়তো আপনার আমার মতে জাতিসংঘের ইম্প্যাক্টটা মোর পজিটিভ দেন নেগেটিভ।
আচ্ছা, ধন্যবাদ ডক্টর ইফতেকার।
জাতিসংঘ তার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে সরে যায়নি, বরং আমি বলতে পারি যে এটা যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে মাঝে মাঝে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এটা যে কোনো সংগঠন চালাতে গেলেই হয়। যে কোনো সংগঠনেই, মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেলে, যে কোনো সংগঠনেরই কতগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, কিন্তু সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যখন বাস্তবায়ন করতে আমরা যাই, তখন দেখা যায় যে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। সুতরাং আমি ডক্টর আলী রিয়াদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, যেমন উনি যেটা বলছিলেন যে পিস কিপিং মিশন, আমি আপনাকে আর কয়েকটি স্ট্যাটিস্টিক্স ওনার সাথে আমি শুধু যোগ করতে চাই। সেটা হচ্ছে, যেমন গত শতাব্দীতে যে পরিমাণ লোক মারা গিয়েছিল আপনার যুদ্ধের ফলে, এই পিস কিপিং মিশনের ফলে বর্তমান শতাব্দীতে এর চেয়ে অনেক অনেক কম মারা গেছে প্রথম 10 বছরে। আমরা যদি 1900 সালের প্রথম 10 বছরটা চিন্তা করি আর এই সালের প্রথম 10 বছর চিন্তা করি, জাতিসংঘের পিস কিপিং মিশন একটা বিশাল ভূমিকা পালন করেছে। আর জাতিসংঘের যে ফুড প্রোগ্রাম, গত শতাব্দীতে দুর্ভিক্ষে পৃথিবীতে অন্তত 7 কোটি মানুষ প্রাণ হারিয়েছে খেতে না পেয়ে, কিন্তু বর্তমান শতাব্দীতে আমরা যেটা দেখছি তাদের যে বিভিন্ন কর্মসূচি খাদ্য এবং অন্যান্য এরিয়াতে, ফলে কিন্তু আজকে আমরা পৃথিবীতে সেই অর্থে ফ্যামিন যেটা বা দুর্ভিক্ষ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং মা এবং শিশুর স্বাস্থ্য উন্নয়ন থেকে শুরু করে মাতৃমৃত্যু হার কমিয়ে আনা থেকে শুরু করে শিশু মৃত্যু হার কমিয়ে আনা থেকে শুরু করে জাতিসংঘের একটা বিশাল ভূমিকা সারা বিশ্বে পালন করেছে। এবং রাজনৈতিক ক্ষেত্র যদি আমরা দেখি, দক্ষিণ আফ্রিকা এবং কাজাখস্তান এবং আরো কয়েকটি দেশ, তার যে পারমাণবিক কর্মসূচি, আমি যুদ্ধের আমি পারমাণবিক বোমার অর্থে বলছি আর কি, সেই পারমাণবিক বোমা থেকে তারা সরে এসছে। সুতরাং জাতিসংঘের অনেক সফলতার ইতিহাস রয়েছে, কিন্তু যে কোনো সংগঠনের মতোই যার তার যেমন কিছু সফলতা থাকে, তার কিছু ব্যর্থতাও থাকে। তবে সেই ব্যর্থতার দিকগুলিকে আমরা যদি হাইলাইট অবশ্যই করব আরো সফল হওয়ার জন্য যে কোনো সংগঠনকে, কিন্তু ওভারঅল জাতিসংঘের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি, সেখান থেকে জাতিসংঘ সরে আসেনি। এবং কি করে আগামী দিনগুলোতে আরো বেটার ওয়েতে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে, সেটা নিয়ে বিভিন্ন চিন্তাবিদরা যারা জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রামে কাজ করছেন তারা ভাবছেন। সুতরাং জাতিসংঘ একটি ওভারঅল একটি পজিটিভ ইম্প্যাক্ট মানব ইতিহাসে রেখেছে, এটাই আমার কাছে মনে হয়েছে।
অনেক ধন্যবাদ। শ্রোতারা, আপনারা শুনছেন আমাদের ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হ্যালো ওয়াশিংটন, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন, সাফল্য ও ব্যর্থতা। আমাদের 3 জন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর জিয়া হাসান, ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। শ্রোতারা, আপনারা আমাদের সরাসরি টেলিফোন করে প্রশ্ন করতে পারেন। আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি আরফাত বলতেছি নিউ ইয়র্ক থেকে।
বলুন,
আমার প্রশ্নটি হল, এবার জাতিসংঘ অধিবেশনের মধ্য দিয়ে সিরিয়া বিষয়ে আমরা কি কোনো সমাধান দেখতে পাবো?
ধন্যবাদ। আরাফাত নিউ ইয়র্ক থেকে কল করেছেন, তিনি জানতে চাইছেন যে সিরিয়া বিষয় কোনো সমাধান হবে কিনা, আমরা দেখতে পাবো কিনা। ডক্টর আলেরিয়াস কি বলেন?
সিরিয়ার প্রশ্নটা আসলে কেবল প্রান্তিক এবং ভৌগোলিক রাজনীতির সঙ্গে যুক্ত না তো, ক্ষমতার বিন্যাস এক ধরনের নতুন পরিস্থিতির তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়াকে কেন্দ্র করে। এবং প্রকৃতপক্ষে এই যে গত কয়েকদিন ধরে রাষ্ট্রপ্রধানরা যেসব বক্তৃতা দিয়েছেন, বিশেষত প্রেসিডেন্ট ওবামা এবং প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আসলে কার্যত ভিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি হয়েছে আর কি। এটা অনেকদিন ধরেই ছিল, এখন সেটা স্পষ্ট হয়েছে। ফলে জাতিসংঘের মধ্যে দিয়ে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে সিরিয়া সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে। কয়েকটা ইতিবাচক দিক বা কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন ধরুন স্পষ্ট করেই যেটা বানকিমুন বলেছেন যে অন্তত পক্ষে পাঁচটা দেশকে যুক্ত না করে সিরিয়ার সমস্যার সমাধান করা যাবে না। উনি বলছেন রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরেবিয়া, তুরস্ক এবং ইরানের কথা। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে সিরিয়ার প্রশ্নটা জাতিসংঘ এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে রেফার করেছে। তার মানে হচ্ছে যদি ওখানে আপনার ওয়ার ক্রাইমস হয়ে থাকে আর কি, মানবতা বিরোধী অপরাধ, সেগুলির বিচার হবে। কিন্তু সমাধানটা করতে হবে আসলে আঞ্চলিকভাবে, এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি এক অর্থে আরো জটিল হয়ে পড়েছে। বিশেষ করে সর্বসাম্প্রতিককালে রাশিয়ার যে ভূমিকা, এবং আমি যতদূর জানি আপনারা আপনাদের খবরটা আমি আসলে শোনার সুযোগ পাইনি, আজ দিনের গোড়ার দিক থেকে সম্ভবত রাশিয়ানরা আইএস বা ইসলামিক স্টেটের যে সমস্ত কথিত এলাকা সেগুলোর উপর বোমা বর্ষণ করতে শুরু করেছে এখন।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আজকে করেছে।
ফলে যেটা দাঁড়াচ্ছে যে এখন একটা নতুন নতুন ফোর্স এর মধ্যে অ্যাড হলো। ইতিমধ্যে আমরা জানতাম আইএস আসাদ বিরোধী শক্তি, প্রেসিডেন্ট আসাদের সিরিয়ার রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং নিঃসন্দেহে অন্যান্যরা ছিল, এখন রাশিয়া তাতে যুক্ত হয়েছে। এখন রাশিয়ার যে এজেন্ডা সেটা হচ্ছে আসাদ রেজিমকে রক্ষা করা। তারা আইএস এর বিরুদ্ধে যে লড়াইটা করতে চায় সেটা করতে চায় এই কারণে যে আইএস আসলে আসাদ রেজিমের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় যে আইএস এর বিরুদ্ধে তাদের অভিযান থাকবে, পাশাপাশি আসাদ রেজিম যাতে শক্তিশালী না হয়। ফলে এই অঙ্কগুলো এত জটিল, এবং এটা আমার মনে হয় না যে জাতিসংঘের বর্তমান কাঠামোর মধ্যে দিয়ে সেটার সমাধান করা সম্ভব। যতক্ষণ না পর্যন্ত বিশেষত এই দুই শক্তি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কোনো কোনো বিষয়ে ঐক্যমত তৈরি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো হচ্ছে দুর্বলতা। যে দুর্বলতার কথাটা আমরা আসলে বলছিলাম আগে, যে জাতিসংঘের রাজনৈতিক দিক থেকে এই দুর্বলতাগুলো আছে এবং কাঠামোর প্রশ্নে আছে, সে প্রশ্নে আমি হয়তো পরে আসবো আর কি।
আচ্ছা,
জাতিসংঘ যেভাবে কাজ করে সেটা বুঝলেই আমরা বুঝতে পারি যে জাতিসংঘে যে সমস্ত সদস্য রাষ্ট্র আছে, যা বিভিন্ন যে অ্যাক্টর আছে, সমস্ত অ্যাক্টর গুলি কিন্তু সমভাবে শক্তিশালী না, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক ভাবে। এবং অসম যে শক্তির বিন্যাস, তার রিফ্লেকশন কিন্তু জাতিসংঘের মধ্যে রয়েছে। এবং অসম শক্তির বিন্যাস, যখন একটি সংগঠন যখন বিভিন্ন অসম শক্তিকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু গ্লোবাল অনেক বিষয়, কোনো কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হলো, যেহেতু আপনার আমরা একটা মানে অনেকটা পোস্ট কোল্ড ওয়ারের পর আজকে একটা পোলারাইজড ওয়ার্ল্ডের দিকে বিশ্ব যাচ্ছে। সুতরাং সেইখানে বিভিন্ন যে শক্তিগুলি রয়েছে, সেই শক্তির যে দ্বন্দ্ব এবং স্বার্থ, এবং আরো স্পষ্ট করে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তার যে গ্লোবাল যে ইন্টারেস্টগুলো আজকে তা ভিন্ন ভিন্ন একটি অবস্থানের দিকে স্পষ্ট হচ্ছে, যেটা আমরা কোল্ড ওয়ারের সময় দেখেছি। এবং কোল্ড ওয়ারের সময় আমরা যে জিনিসগুলি দেখেছি যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে জাতিসংঘ কিন্তু অনেকগুলো উদ্যোগ এবং তারা মানে বাস্তবায়ন করতে পারেনি, অনেকগুলো কাজ তারা বিভিন্ন ভিটো সমস্যা থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের ফলে জাতিসংঘের পক্ষে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়নি। এই সিরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেই অবস্থানটাই দেখছি, কারণ সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটি বিপরীতমুখী স্বার্থ দ্বারা তাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। একদিকে যেখানে রিয়াজ ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, একদিকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে আসাদ রেজিমকে সরিয়ে দিয়ে সিরিয়ার সমস্যার সমাধান করতে, রাশিয়া মনে করছে যে আসাদ রেজিমকে রেখেই তার সমস্যার সমাধান করতে হবে। এবং এই দ্বিমুখী অবস্থানের ফলে এবং মধ্যপ্রাচ্য যে আঞ্চলিক শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে একটা পোলারাইজেশন হয়েছে। আমরা দেখেছি যে ইরান, ইরাক, সিরিয়া রাশিয়ার সাথে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেছে আইএস বিরোধী এবং একটা কোয়ালিশন জোট তারা সেখানে তৈরি করেছে, সেটা মধ্য এবং সৌদি আরব সহ জর্ডান সহ অন্য রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যকে ঘিরে তার সাথে তারা অনেকটা সহমত পোষণ করে সেভাবে অ্যাড করছে। সুতরাং এখানে যখন পুরো আঞ্চলিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তি অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যখন একটি বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে, সেখানে জাতিসংঘ প্ল্যাটফর্মের মাধ্যমে এই মুহূর্তে কোনো সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। কারণ কেউ জাতিসংঘের যে প্রস্তাবনা ইউনাইটেড, সেই ইউনাইটেড যে জাতিসংঘের যে কাঠামো, সে কাঠামোর মধ্যে দিয়ে একটি ঐক্যবদ্ধ প্রস্তাবনা আনা এই মুহূর্তে অসম্ভব। এটি হচ্ছে জাতিসংঘের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীর দুর্বলতা, সেটি নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আরো আলোচনা করতে পারবো।
আচ্ছা, ধন্যবাদ ডক্টর জিয়া হাসান। আপনার কি মনে হয় সিরিয়া বিষয়ে কোন সমাধান হবে কিনা?
রাশিয়ান যে ইনভলভমেন্ট অন্যভাবে আমার মতে সার্টেনলি ইজ এ গেম চেঞ্জার, কেন ব্যালেন্স অফ পাওয়ারটা একেবারে শিফট হয়ে যাচ্ছে। যে যুদ্ধ যেটা চলছিল সেটা সেটা আপনার কন্টিনিউটির পেছনে ছিল, মানে কোন দলের শক্তি এমন ছিল না মানে জেতার মতো। রাশিয়ান এই ম্যাসিভ ইনভলভমেন্ট and a public declaration I think changes the changes the apnar mane mane entire paradigm ta ke shift kore diyeche ebong etar theke jeta ashte pare ekta apnar stability solution hoyto na kichu stability je cold war er ullekh korechen onno boktara je tate kintu apnar ekta stability jodio solution na ashte pare arekta jinish eta আমার মতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা কনসেনসাস আসছে, যেটা সিকিউরিটি কাউন্সিল একটা প্রস্তাবও হয়তো আসবে অ্যাবাউট আ ইউনিফাইড অ্যাপ্রোচ টু আইসিস এন্ড আইসিল, সেটা একটা ইম্প্যাক্ট অবশ্যই হতে পারে সিরিয়াতে। তাতে যদি আপনার মেজর পাওয়ার যদি ঐক্যবদ্ধ থাকে তাদের অ্যাপ্রোচে, তাহলে আপনার সিরিয়ান সিচুয়েশনটা ইম্প্যাক্ট আমার মতে করতে পারে। তবে এই পরিস্থিতি ইনভলভমেন্টে হ্যাঁ সলিউশন একটা পার্মানেন্ট সলিউশন হয়তো আপনার সম্ভব না, যদিও আপনার মতামত কিন্তু আপনার বদলাচ্ছে। কেন আপনার অ্যাঞ্জেলা মার্কেল আপনার বলেছেন বেসিক্যালি আপনার সিরিয়া এবং আসাদের ব্যাপারে আপনার ওয়েস্টার্ন আইডিয়াটা কিছুটা আপনার লেস স্ট্রিনজেন্ট এবং সফট হয়ে আসছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হাসান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি, এবং আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন, সাফল্য ও ব্যর্থতা। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমি নির্মলেন্দু মাহাতো ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন তাতে দেখা যাচ্ছে যে ভারতের স্থান খুবই দুর্বলতম জায়গায়, তো এই ক্ষেত্রে ভারত তার জায়গাটা স্থায়ীভাবে করতে পারছে না কেন, বা কি কারণে জাতিসংঘ ভারতকে সাফল্য দিতে পারছে না, এই সম্বন্ধে যদি কিছু জানানো থাকে।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নির্মলেন্দু মাহাতো পশ্চিম মেদিনীপুর ভারত থেকে কথা বলছেন। তিনি বলছেন যে ভারত কেন সফল হতে পারছে না, কেন তার আরো বেশি প্রভাব নেই বা তাকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেটা বলতে চেষ্টা করছেন উনি। ডক্টর আলী রিয়াজ,
ভারতের ভূমিকা এখন পর্যন্ত যে খুব কম তা কিন্তু নয়, তবে কাঠামোগত কারণে ভারতের অবস্থানটা এবং ভারত সহ সেই অর্থে ব্রাজিলের অবস্থানও আপনি একইভাবে বিবেচনা করতে পারেন। যে এই এইগুলো হচ্ছে যে নতুন যে সমস্ত দেশ অর্থনৈতিক কারণে শক্তিশালী হয়ে উঠছে এবং আঞ্চলিকভাবে তাদের প্রভাব বিস্তার করতে পারছে, এরকম শক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো খুবই সাম্প্রতিক ঘটনা। কিন্তু আমরা যেহেতু প্রত্যেক দিনে 24 ঘন্টার নিউজ সাইকেলে থাকি, মনে হয় একটা দীর্ঘ সময় ধরে ঘটনাটা ঘটছে, আসলে তা নয়। আন্তর্জাতিক পরিসরে ভারতের এই নতুন অবস্থান, শক্তি, প্রভাব, এগুলো 20 বছরেরও কম সময়ের বিষয়। প্রকৃতপক্ষে
2001 সালের পরে যতটা সুস্পষ্ট ততটা এমনকি 90 থেকে 2001 সাল পর্যন্ত ছিল না। ফলে আমরা যদি ধরি যে গত 14-15 বছরে ভারত এই শক্তি এবং এই প্রভাব বিস্তার করার শক্তি অর্জন করেছে, তাহলে সেই অর্থে কিন্তু ভারত যে একেবারে প্রভাব বিস্তার করতে পারছে না তা নয়। তবে ব্রাজিল বা ধরুন একসময় মেক্সিকোর ক্ষেত্রে হচ্ছিল এবং অন্য যে দেশগুলো সেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী ততটা তারা এখন পর্যন্ত কাঠামোগত কারণেই অতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে না, যে কারণে আসলে সংস্কারের প্রশ্নটা উঠেছে। শুধু ভারতের কারণে ওঠেনি, জাতিসংঘের বিশেষত আপনার সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনের জন্য অনেকদিন ধরেই একটা তাগিদ ছিল, এখন সেটা আরো শক্তিশালী হয়েছে। জাপান অনেকদিন ধরেই এই সংস্কারের দাবি করে আসছিল এবং তারা বলছিল যে তারা অংশ নিতে চায়, এবং এখন যদি সেই সংস্কারটা করা সম্ভব হয় এবং সংস্কার করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাঠামোগতভাবে আরো কিছু সংস্কার করার প্রয়োজন রয়েছে। তো এর মধ্যে জাতিসংঘের যদি নিরাপত্তা পরিষদের সংস্কারের যে চিন্তা সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো ভারত এর চেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে, যে অর্থে ব্রাজিল পারবে, যে অর্থে জাপান পারা উচিত বা পারবে বলে আমি মনে করি আর কি। এর বাইরে যে ভারতের একটা ভূমিকা আছে এবং ভারত আসলে বিভিন্ন কমিটিগুলোতে আসলে ভারত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই আমি যতদূর জানি আর কি।
অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হাসান।
ভারত ইনফ্যাক্ট আপনার নরেন্দ্র মোদী তার ভাষণে উনি আবার তার উদ্যোগটা যে ভারত যেন আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হতে পারে বা ওটা কাঠামোভাবে স্ট্রাকচারাল একটা চেঞ্জ ইউএনএ আনে, সেটাতে হয়তো তার ইনফ্লুয়েন্স অ্যাপারেন্টলি বাড়তে পারে। রিয়ালিটি সেটাতে কি আসলে কোনো কিছু হবে নাকি আরো আপনার ডিভিশনস হয়ে যাবে, এটা আই থিঙ্ক বলা দ্য জুরি স্টিল আর বলা মুশকিল। তবে ভারতের ইনফ্লুয়েন্স কিন্তু আপনার ইউএন ইউনাইটেড নেশন জাতিসংঘের অন্যগুলো এজেন্সিজ এবং অর্গানসে অনেক অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সেটা ইনফ্যাক্ট আরো আপনার আমার মতে এটা আরো বাড়তে থাকবে। কোন চেঞ্জ আসুক বা না আসুক, চেঞ্জ আসা হয়তো আপনার আমাদের লাইফ টাইমে সে স্ট্রাকচারাল চেঞ্জ গুলো আসবে কিনা এটা বলা মুশকিল। তবে ভারত এখনই কিন্তু ইজ আ প্লেয়ার অন দ্য বিগ স্টেজ এবং এই নরেন্দ্র মোদীর এই আপনার লেটেস্ট ভিজিটটা ইজ আ বিগ এক্সাম্পল অফ দ্যাট।
আচ্ছা ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
ভারত আমি যতটুকু জানি জাতিসংঘে তারা যথেষ্ট ভূমিকা পালন করতে পারে বা যথেষ্ট ভূমিকা পালন করছে, বাংলাদেশের সঙ্গে তুলনা করলে সেটা বোঝা যায় কত ব্যাপক ভূমিকা পালন করছে। কিন্তু প্রশ্নের উঠে এসছে কোথা থেকে, প্রশ্নের উঠে এসছে ভারত আছে কি চাচ্ছে। প্রশ্নকর্তা আমি যদি ঠিক মতো বুঝে থাকি, ভারতের উনি কিন্তু যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে প্রভাব, কতটুকু প্রভাব বিস্তার করতে পারছে। অর্থাৎ ভারতের যে আজকের অ্যাসপিরেশন, ভারত এবং আরো দু একটি দেশের যে আজকে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ, অর্থাৎ ভেটো পাওয়ার ব্যবহার করবার ক্ষমতা, ভিটু পাওয়ার ব্যবহার করে প্রভাব বিস্তার করার ক্ষমতা, ভূমিকা পালন করা এবং প্রভাব বিস্তার করা দুটো কিন্তু দুটো ভিন্ন শব্দ। সুতরাং এখানে ভারতের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ পরাশক্তি হয়ে উঠবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা রিফ্লেকশন আজকে আমরা ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে দেখতে পাচ্ছি, যে তারাও আজকে প্রথমত আঞ্চলিক এবং সম্ভব হলে পরবর্তীতে গ্লোবালি তারা এক ধরনের পরাশক্তির ভূমিকা পালন করতে চায়। সেটি যখন জাতিসংঘের কাঠামোর মধ্যে দিয়ে যখন সেটি বাস্তবায়িত, বর্তমান কাঠামোর মধ্যে বাস্তবায়ন হচ্ছে না, তখন ভারতীয় যারা পররাষ্ট্রনীতি তৈরি করছেন তারা মনে করছেন যে আজকে আমরা যথেষ্ট ভূমিকা পালন করতে পারছি না। সুতরাং আজকে ভারত বা অন্যান্য কয়েকটি রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করে তাদেরকে স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য তারা অনেকদিন ধরে লবি করে আসছেন। সুতরাং এটি স্থায়ী আরো কয়েকটি রাষ্ট্রকে এ ধরনের ক্ষমতা দিলে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ প্রদান করলে জাতিসংঘ কি আরো ভালোভাবে কাজ করতে পারবে কিনা, সেটি কিন্তু একটি মিলিয়ন ডলার প্রশ্ন। অলরেডি 5টি রাষ্ট্র যেখানে তাদের এই ধরনের ভিটো পাওয়ার প্রয়োগ করতে পারছে, তার ফলে কিন্তু জাতিসংঘের যে বিভিন্ন যে কার্যকারিতা অনেক ক্ষেত্রে কমে গেছে বলে অনেকে মনে করেন। সেই ক্ষেত্রে আরো নতুন নতুন রাষ্ট্রকে ভিটো শক্তি ক্ষমতার অধিকারী করে দিলে জাতিসংঘ আদৌ একটি ওয়ার্কেবল বডি হিসেবে কাজ করতে পারবে কিনা সেটি কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। সুতরাং যদি প্রশ্নকর্তা মনে করেন, প্রশ্নকর্তার যদি আমি প্রশ্ন বুঝে থাকি, উনি যদি মনে করেন, জিজ্ঞাসা করে থাকেন যে ভারত ভূমিকা পালন করতে পারছে কিনা, ভারত যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে পারছে এবং যে কোনো রাষ্ট্রেরই বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করার অনেক অবকাশ রয়েছে বর্তমান কাঠামোর মধ্যে দিয়ে। কিন্তু যদি যদি জানতে চান যে ভারত প্রভাব বিস্তার করতে পারছে কিনা, তার সামরিক শক্তি অনুপাতে হয়তো ভারত সেটি পারছে না এবং সেটি ডিজায়ারেবলও কিনা সেটাও কিন্তু একটা বিতর্কিত বিষয় বা আলোচনা অবকাশ রয়েছে এক্ষেত্রে।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা ফেসবুকে আপনার নাম্বার দিয়েছেন, আশরাফ মির্জা, কিন্তু আমরা আশরাফ মির্জাকে বহুবার টেলিফোন করেছি কিন্তু তিনি তার টেলিফোনটা তুলছেন না। সো আশরাফ মির্জা, আপনি যদি আমাদের এই অনুষ্ঠান এখন যদি আপনি বেতারের সামনে বসে থাকেন এবং শুনছেন যদি, তাহলে আপনার টেলিফোনটা একটু ধরবেন, টেলিফোন করলে পারে। যাই হোক, ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, আমি উনি লিখিত প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ আবদুল্লাহ ঠিক লেখেননি কোত্থেকে করেছেন, তিনি লিখেছেন, 2015 সাল বিশ্ব নেতৃত্ব জাতিসংঘের জন্য একটি ঐতিহাসিক ঘটনাবহুল বছর বিশেষ, নানা কারণে এ বছরটি বৈশ্বিক ইতিহাসের এক স্মরণযোগ্য অধ্যায়। এ বছর জুড়ে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ভয়াবহ উগ্র মৌলবাদী জঙ্গি হামলায় সিরিয়া, ইরাক এবং আফ্রিকার উল্লেখযোগ্য অংশ জুড়ে মানবতার অবমাননা, প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি ধ্বংস, ইউরোপ আমেরিকায় অর্থনৈতিক মন্দা, ভয়াবহ অভিবাসী সংকট, চীনের জিডিপির আকস্মিক উত্থান পতন, জাতিসংঘ কোথায় ব্যর্থ, কোথায় সফল। আমি যাচ্ছি প্রথমে ডক্টর রিয়াজের কাছে।
এই প্রশ্নটার উত্তর আসলে গোড়াতে দিয়েছে, সফল হচ্ছে যে তার যে অন্য ভূমিকাগুলো আর কি, রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে সাফল্য খুব বেশি নেই, বিশেষ করে যে হারে, যে সংখ্যায়, যেভাবে যুদ্ধ এবং সংঘাত ছড়িয়ে পড়েছে, বিশেষ করে আমরা মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি এখন। কিন্তু তারপরও তো সাফল্য যে নেই তা নয়, সেই সাফল্যগুলোর কথা আমরা বলেছি বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যেটা যেটা শুধু জাতিসংঘের কনটেক্সটে নয়, যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে যে আমরা যা প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে একটা বড় রকমের পরিবর্তন প্রত্যক্ষ করছি, বৈশ্বিক রাজনীতিতে একটা বড় রকম পরিবর্তন আমরা এখন সবাই প্রত্যক্ষ করছি। আমরা 90-এর দশকে, বিশেষ করে 90-91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে পৃথিবীটা গড়ে উঠতে শুরু করেছিল, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের যে কাঠামো গড়ে উঠতে শুরু করেছিল, সেই কাঠামোটা আসলে ভেঙে পড়ে 2001 সালে। এই যে টুইন টাওয়ারের হামলাটাকে আমি কেবলমাত্র একটা ঘটনা হিসেবে দেখি না, আমার কাছে মনে হয় যে এটা প্রমাণ করেছিল যে এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের যুগে আমরা প্রবেশ করলাম, অসম শক্তির যুদ্ধ, এবং সেই অসম শক্তির যুদ্ধই আমরা এখন প্রত্যক্ষ করছি। আগে একটা বড় রাষ্ট্র যে কোনো সময় যে কোনো কিছু আসলে তারা চাপিয়ে দিতে পারত বা সামরিকভাবে শক্তিশালীরা সহজেই বিজয় অর্জন করতে পারত, এখন সৌদি আরব ইয়েমেনে বোমা বর্ষণ করেও কিছুই করতে পারে না, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যা চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে যেভাবে সেটা সম্ভব হচ্ছে না। এই যে এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের যুগে আমরা প্রবেশ করলাম, সে তার কি পরিণতি হতে পারে, তার পরিণতি আমরা আসলে জানি না এবং আমরা সেগুলি এখন দেখতে পাচ্ছি। তার একটা হিউম্যান কনসিকুয়েন্স আছে এবং হিউম্যান কনসিকুয়েন্স হচ্ছে ক্যাজুয়ালিটি ফিগার যদি আপনি দেখেন যে সিরিয়াতে কি ঘটনা ঘটেছে, কিংবা রেফিউজিদের কথা যদি বিবেচনা করেন, কিংবা যদি দেখেন যে এখন যে যুদ্ধ, এই যে সিরিয়ার প্রশ্নে আমরা বলছিলাম যে বিভিন্ন রকম শক্তি ওখানে যুদ্ধ করছে, তাদের কারো কারো হচ্ছে একেবারে জাতীয়ভাবে ওইখানে তাদের স্বার্থ, কারো কারো একেবারে আন্তর্জাতিক স্বার্থ, অর্থাৎ যেমন ধরুন ট্রান্সন্যাশনাল টেরোরিস্ট গ্রুপগুলো তারা আসলে কি এজেন্ডা নিয়ে ওখানে যুদ্ধ করছে, সেটা অবশ্যই সিরিয়ায় আসাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে কিংবা আসাদের পক্ষে যারা যুদ্ধ করছে তাদের এজেন্ডা একরকম নয়। এই পরিবর্তনগুলির মধ্যে জাতিসংঘ কি ভূমিকা পালন করতে পারে, এখন পর্যন্ত জাতিসংঘ ওইখানে এই পরিবর্তনের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি।
আমি আশা করিও না যে জাতিসংঘ পারে। জাতিসংঘ ওই অর্থে রিঅ্যাক্টিভ অর্গানাইজেশন, কিছু ঘটলে সেটা তারা অ্যাকোমোডেট করতে পারে। এই পরিবর্তনের জায়গাটাতে দাঁড়িয়েই আমাদের কাছে পৃথিবীর বর্তমান ঘটনাগুলো দেখতে হবে আর কি। এক অর্থে আমরা ওই চীনা প্রবাদ ব্যবহার করি, উই আর লিভিং ইন অ্যান এক্সাইটিং টাইম। তো এখন সেই এক্সাইটিং টাইমের কিছু কনসিকোয়েন্স বেয়ার করছি আর কি আমরা।
তাই ধন্যবাদ ডক্টর জিয়া হাসান।
একটা জিনিস যেটা আপনার উঠে আসে এই বছরের আপনার এই কনফ্লিক্ট এবং ল্যাক অফ রেজলিউশনের থ্রুতে যে আপনার ডিপ্লোম্যাসি কাজ করে, আপনি যদি কিউবার ক্ষেত্রে দেখেন অথবা এই যে ইরানের সঙ্গে মিত্র ডিল, অথবা ইনফ্যাক্ট দি কোলাবোরেশন আপনি যে ক্লাইমেট চেঞ্জের পেছনে ইন এ সেন্স এই যে আপনার সাস্টেইনেবল এই যে মুভমেন্টটা, এই পৃথিবী কামিং টুগেদার ফর আ কমন পারপাস যেটা সবাই আপনার একো করছে, আই থিঙ্ক ইজ এ বিগ থিং। সো আপনার অ্যাজ এ ডিরেক্ট রেজাল্ট যে আপনার মিলিটারি মাইট আর আপনার রেজলিউশন আনছে না, অ্যান্ড দ্য বিগার ইম্প্যাক্ট অফ আপনার যে অন্য ধরনের একটা যুদ্ধ, অ্যাসিমেট্রিক্যাল ওয়ার যেটা ডক্টর রিয়াজ বললেন, সেটার ইম্প্যাক্ট হয়তো যে আপনার ওয়ে মুভিং টুয়ার্ডস এন এজ যেখানে ডিপ্লোম্যাটিক কাজ করবে, যেখানে মেবি এই একটা ক্লারিয়ান কল আপনার আই থিঙ্ক উইচ ইজ থেমেটিক এই যে এই 70th জেনারেল অ্যাসেম্বলি সেশনে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন যেটা আপনার ধরেন এভরিবাডি ফ্রম নরেন্দ্র মোদি টু ওবামা সবাই যেটা নিয়ে আপনার এমফাসাইজ করেছে ক্যান অ্যাকচুয়ালি সলভ আ লট অফ প্রবলেম। তো আই থিঙ্ক ফোকাসটা হয়তো অন্যদিকে চলে যাবে, ওয়াইল অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বড় সমস্যাগুলো সেগুলো সমাধানের পেছনে হয়তো কাজ করবে।
অনেক ধন্যবাদ।
সেগুলোতে এখানে যদি একটা ছোট বাক্য বলে রাখি, সেটা হচ্ছে যে যেটা আমরা একটু সামান্য বলেছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ অফ ইউনাইটেড নেশনস, কাঠামোগত পরিবর্তন কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এবং সেই জরুরি কেবলমাত্র ভারত বা জাপান বা অন্য কোনো দেশ ভেটোর ক্ষমতা অর্জন করলেও কিনা সেটা নয়, কাঠামোগত ভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে সাধারণ পরিষদ পর্যন্ত সর্বত্রই আসলে বিভিন্ন রকম, গত 70 বছরে পৃথিবী বদলেছে, জাতিসংঘ বদলায় নাই। তো এই প্রতিষ্ঠানকে আগামী বছরগুলোতে ভূমিকা রাখতে হলে আসলে তাকে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কিভাবে যাবে, কে এই এই উদ্যোগ বহুবার নেওয়া হয়েছে, খুব বেশি দূর সফল হয়নি, কিন্তু সেটা ছাড়া উপায় নেই, সেটা একেবারেই এখন একেবারে ইম্পারেটিভ যে ইউনাইটেড নেশনস এর স্ট্রাকচারাল চেঞ্জ ইজ ইম্পারেটিভ।
কিন্তু আপনারা আপনি যে স্ট্রাকচারাল চেঞ্জ এর কথা বলছেন সেটা তো এই এখনই করার কথা, মানে এখনই যখন এই অধিবেশন চলছে সে সময় তো, এরপরে কখন সেটা করা হবে বা কিভাবে অগ্রগতি হবে তাতে?
অগ্রগতিটা আসলে সাধারণ পরিষদের বৈঠকে তো আর অগ্রগতি হয় না, এর মধ্যে অন্যান্য সমস্ত দেশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যখন ঐক্যমত্য হবে তখনই সেটা আসলে সাধারণ পরিষদে আসতে পারে। সাধারণ পরিষদে সামগ্রিকভাবে একটা ডিরেকশন নিয়ে আলোচনা করা যেতে পারে, এই জন্য বিশেষ অধিবেশন হতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে রিয়েলাইজ করা। আগেও চেষ্টা হয়েছে যে স্ট্রাকচারালি মানে কাঠামোগত ভাবে জাতিসংঘকে বদল করা যায় কিনা, কিন্তু সেটা খুব বেশি দূর অগ্রসর হয় না। তার কারণ এক হচ্ছে শক্তি কাঠামো, ক্ষমতার কাঠামো, যেটা বিশ্বে অতীতে যে ক্ষমতা কাঠামো ছিল সেই কাঠামোতে প্রথমে দুই পক্ষ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র চায়নি, ওয়েস্ট এবং সোশ্যালিস্ট ক্যাম্প, পরবর্তী সময়ে যখন অলমোস্ট একটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি হতে শুরু করে, যুক্তরাষ্ট্রের উৎসাহ ছিল অত্যন্ত কম, লিপ সার্ভিস ছাড়া আর কিছুই যুক্তরাষ্ট্র সেখানে দেয়নি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র অন্তত পক্ষে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে প্রচার যে পররাষ্ট্রনীতি ব্যবহৃত হয়েছে তার থেকে অনুমান করা যায় যে তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা এসেছে যে পৃথিবী এখন এই ইউনিপোলার নয়। যখন বারাক ওবামা বলেন যে আসলে আইসিসির বিরুদ্ধে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হবে না, এটা একটা এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ, এটা উনি আমার ধারণা উনি বুঝেই বলছেন যে এই লড়াই এইভাবে, এটা এটা ভিয়েতনাম ওয়ার নয়, এটা ইরাক যুদ্ধ নয়, এই যুদ্ধের প্রকৃতি চরিত্র এবং প্রতিক্রিয়া সবই ভিন্ন। তো এইগুলি বুঝেই আসলে করতে হবে, কত দ্রুত করতে পারবে তার উপর নির্ভর করবে এটা কতটা ইফেক্টিভ থাকবে, কতটা রেলেভেন্ট থাকবে পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে আর কি।
অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
আমি আগেও যেটা বলেছি সেটা হচ্ছে যে একটি অর্গানাইজেশনে যখন পরিবর্তন হয়, একটি হচ্ছে নরমেটিভ কোশ্চেন আর একটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। এবং গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তার যে একটি সংগঠনের সংবিধান, কর্মপদ্ধতি এবং কার্যপদ্ধতি নির্ধারণ করে। এবং জাতিসংঘে আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক শক্তির মধ্যে একটা ফারাক রয়েছে। এবং প্রত্যেকটি রাষ্ট্র জাতিসংঘের মধ্য দিয়ে তার যে ম্যাক্সিমাম ফরেন ন্যাশনাল ইন্টারেস্ট সেটা তারা কিন্তু অ্যাচিভ করতে চায়, সেটা হচ্ছে তারা কিন্তু গোল। সুতরাং যে কোনো পরিবর্তন যেটা মানে 90 দশকের পরে মনে হচ্ছিল পৃথিবী বোধ একটা ইউনিপোলার ওয়ার্ল্ড এর দিকে যাচ্ছে, এখন ইউনিপোলার ওয়ার্ল্ড কিন্তু পরবর্তীতে আজকে আমরা গত কয়েক বছর যেটা দেখছি যে বিশ্ব কি বাইপোলার বা নাকি মাল্টিপোলার হবে, সে কোশ্চেনটা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে। সুতরাং এখানে ইউনিপোলার যখন হচ্ছে একটি বড় রাষ্ট্রের যে স্বার্থ, সেটা ভালো হোক মন্দ হোক চাপিয়ে দিয়ে সে কিন্তু একটা সংগঠনে একটা কাঠামো সে দাঁড় করাতে পারে। কিন্তু এখানে যখন মাল্টিপল ইন্টারেস্ট কাজ করে, সুতরাং এবং যেখানে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে 5টা সদস্য রাষ্ট্র তার যে ভেটো ক্ষমতা, সেটা যতই আপনি কাঠামোগত পরিবর্তন সাজেস্ট করেন, এর 5টি রাষ্ট্রের যে কোনো একটি যদি সেই কাঠামোগত পরিবর্তনের সাথে একমত না হয় বা পছন্দ না করে, সেটাকে কিন্তু তার বাতিল করে দেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং এখানে তার যে কাঠামোর মধ্যেই এমন কিছু ব্যাপার রয়েছে যার ফলে জাতিসংঘের ব্যাপক সংস্কার করার যে অবকাশ সেটাকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। সুতরাং এর মধ্যে দিয়ে কতটুকু সংস্কার জাতিসংঘ করতে পারবে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে এখন। আর দ্বিতীয় যে প্রশ্ন যেটি প্রশ্নকর্তা করেছেন যে সফলতা এবং ব্যর্থতা, সফলতা তো এক অর্থে অনেক মানব উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দেশের জাতিসংঘের যে শান্তি মিশন, এই শান্তি মিশনগুলি যদি না থাকতো তাহলে তো আমরা আরো ব্যাপক গণহত্যা বিশ্বে প্রত্যক্ষ করতাম। কিন্তু আর যেটি এসছে যে সিরিয়ার বিষয়ে যেহেতু আজকে একটি দ্বিতীয় শক্তি দাঁড়িয়ে গেছে রাশিয়া, আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু চিন্তা করা যায় নাই যে রাশিয়া হয়তো এমন ভাবে ইন্টারফেয়ার করতে পারবে মার্কিন স্বার্থকে বিশ্বে। আমরা দেখেছি যে পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে যখন নেটো বাহিনী বেলগ্রেডে বোমা বর্ষণ করলো, রাশিয়া কিন্তু সেখানে কোনো ভূমিকা পালন করতে পারে নাই। এমনকি কয়েক বছর আগে যখন ইরাকে যখন হলো, রাশিয়া কিন্তু তেমন কোনো ভূমিকা পালন করতে পারে নাই। কিন্তু আজকে যখন যে রাশিয়ার যে বিশ্বে আবার এমার্জেন্স অফ যে নিউ রাশিয়া, যে রাশিয়া যখন এখানে একটা কাউন্টার ভূমিকা পালন করছে, সেই ক্ষেত্রে জাতিসংঘের মতো সংগঠনের একটি ইউনাইটেড ভূমিকা পালন করা খুবই ডিফিকাল্ট।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের অনুষ্ঠান। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশন, সাফল্য ও ব্যর্থতা। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে কানু দত্ত। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী যে জাতিসংঘ থেকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, এর তাৎপর্যটা কি, আপনারা কি মনে করেন?
অনেক ধন্যবাদ কানু দত্ত, নিউ ইয়র্ক থেকে করেছেন। উনি বোধহয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুটি অ্যাওয়ার্ড পেয়েছেন সেটার কথাই উল্লেখ করছেন। ডক্টর জিয়া হাসান,
এটা অবশ্য একটা গুরুত্ব আছে। আমাদের একটা ছোট দেশকে যে ফোকাসটা দেওয়া হচ্ছে, আমাদের দেশ এবং আমাদের গভর্নমেন্টের একটা অবদান তো অবশ্যই এই ক্লাইমেট চেঞ্জ বিষয়ে অনেক, বিকজ আই থিঙ্ক বাংলাদেশ অ্যামং দ্য ফার্স্ট নেশন যে এটার প্রতি অ্যাটেনশন আনে এবং দেশে অনেক কিছুই করা হয়েছে। তো আমি মনে করি যে এই ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশের যে লিডারশিপ অফ দ্য নেশন দ্যাট আর এফেক্টেড ইজ ইম্পর্টেন্ট, এবং একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এটা।
ধন্যবাদ। আর উনি জলবায়ু ছাড়াও ডিজিটাল বাংলাদেশ সেটার জন্য আরেকটা পেয়েছেন। ডক্টর আলী রিয়াজ,
যে কোনো পুরস্কারই আসলে ইতিবাচক, যে কোনো দেশের প্রধানমন্ত্রী দেশকে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে যে পুরস্কার অর্জন করেন সেগুলি এক ধরনের দায়িত্ব তৈরি করে। কেবলমাত্র অতীত সাফল্য তো নয়, ভবিষ্যতে কি ভূমিকা পালন করা উচিত। বাংলাদেশের এনভায়রনমেন্টাল ক্ষেত্রে সাফল্য আছে, নিঃসন্দেহে সাফল্য আছে, তার স্বীকৃতি পাশাপাশি স্মরণ করিয়ে দেওয়া বলে আমার মনে হয়েছে যে আরো অনেকটা পথ যেতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই, যেমন ধরুন এই যে সুনির্দিষ্ট ভাবে রামপালের প্রকল্পের কথাই আমার এই মুহূর্তে মনে হচ্ছে, বা ধরুন নিউক্লিয়ার ইসের কথা, এনার্জির কথা ভাবা হচ্ছে, সেগুলোর সেফগার্ড থাকছে কিনা,
প্লাস হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন রকম ভাবে যে সমস্ত পরিবেশ বিষয়ক পদ্ধতিগত এবং কাঠামোগত ব্যবস্থা করা দরকার, এগুলো সবটাই বাংলাদেশ অর্জন করেছে এরকম মনে করার কোন কারণ। ফলে আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশের যে অবদান, এবং বাংলাদেশের অবদান তো কেবলমাত্র একজন দুজনের অবদান নয়, সেটা প্রধানমন্ত্রী এবং সরকারে যারা আছেন তারা নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘমেয়াদে সেটা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের অবদানকে আমি অনেক বেশি উৎসাহিত করতে চাইব। কারণ হচ্ছে শেষ পর্যন্ত পরিবেশ আপনি আমি একজন পাঁচজনে মিলে এটা সম্ভব নয়। ফলে সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সক্রিয়তা বৃদ্ধি, অংশগ্রহণ এবং সেগুলির কথাই উল্লেখিত হয়েছে এবং সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় বিষয় আমার কাছে মনে হয় আর কি। তবে যেটা বললাম যে কোনো পুরস্কার প্রাপ্তি আনন্দের।
হ্যাঁ ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
প্রধানমন্ত্রী যিনি যে দলই হন না কেন, তিনি তো আসলে দেশকে এবং দেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন, সুতরাং এই পুরস্কারটি অবশ্যই দেশকে এবং দেশের জনগণের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের একদিকে অনেক সাফল্য রয়েছে, এবং আমি একটু স্মরণ করে দিতে চাই বাংলাদেশ বোধহয় বিশ্বে এখন এই মুহূর্তে এক নম্বর আপনার সৌরশক্তি ব্যবহারকারী দেশ হিসাবেও। সুতরাং প্রতিবেশগতভাবে বাংলাদেশের অনেক কিছু অর্জন রয়েছে এবং আবার অনেক কিছু আমাদেরকে অর্জন করতেও হবে। এবং যখন আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্র স্বীকৃতি লাভ করে একটি পুরস্কারের মাধ্যমে প্রতিবেশক বা পরিবেশগত বিষয়ে, তখন কিন্তু তার উপরে আর কতগুলি বাড়তি দায়িত্ব চলে আসে। সুতরাং এক ধরনের অ্যাওয়ারনেস এর ব্যাপারটাও দাঁড়ায়। সুতরাং বিভিন্ন যে প্রজেক্ট, যেটা রামপালের ক্ষেত্রেই হোক অথবা সেই পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রেই হোক বা আরো অন্যান্য বিষয়গুলো যেটা রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের আরো ভালো জোরালো ভূমিকা বাংলাদেশ পালন করবে অন্তত ইন্টারন্যাশনাল রিকগনিশনের ফলে। এ ধরনের কিন্তু একটা অ্যাসপিরেশনও বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সুতরাং যে কোনো অ্যাওয়ার্ড শুধু যে আনন্দের বিষয়ের সাথে সাথে এক ধরনের দায়িত্বশীলতারও জন্ম দেয়, এবং আমার মনে হয় যে বাংলাদেশে যে সরকার সেই দায়িত্বশীলতার ক্ষেত্রে আরো যথাযথ ভূমিকা পালন করবেন সে প্রত্যাশাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের কাছে করবে বা করছে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে।
অনেক ধন্যবাদ। এবারে আমাদের হাতে সেরকম আর সময় নেই, মিনিট তিনেক আছে, তাই আমি এবারে শেষ প্রশ্নটা নেব। হ্যালো,
আমার নাম রিজু মাহমুদ, আমি নিউইয়র্ক থেকে বলছি। আমি জানতে চাই জাতিসংঘের 70তম অধিবেশন থেকে বিশ্ব কি পেল।
অনেক ধন্যবাদ। বিশ্ব কি পেল, এটা হচ্ছে
প্রথম এবং অন্যতম জিনিস যেটা পেল সেটা হচ্ছে যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 2030 সালের মধ্যে 17টা গোল সুনির্দিষ্ট কর্মসূচি, দারিদ্র নির্মূল করার অঙ্গীকার এবং ঐক্যমত্য, সেটা একটা বড় জিনিস বলে আমার কাছে মনে হচ্ছে। যদি আর কিছু না হয় এইটুকু হয় সেরকম না। আর একেবারে যদি আপনি এটা প্যালেস্টিনিয়ানদের জিজ্ঞাসা করেন, আজকে ইতিমধ্যে আমি জানি না যেহেতু আমি নিউ ইয়র্কের বাইরে আছি, পতাকা উত্তোলন করার কথা জাতিসংঘে, সেটাকে প্যালেস্টিনিয়ানদের পক্ষ থেকে এটাকে খুব কম অর্জন বলা যাবে না। আমি জাস্ট দুটোর কথা উল্লেখ করলাম আর কি। এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি যেগুলো ছোট এবং বড় দুদিক থেকেই অনেক কিছুই প্রাপ্তি একেবারে নেই তা নয়, প্রাপ্তি প্রত্যাশিত প্রাপ্তি সবটাই আছে তাও নয়।
ধন্যবাদ ডক্টর জিয়া হাসান।
সাস্টেনেবল সামিটের বাইরে যেখানে আপনার মানে আপনার পার্টিসিপেশন অফ 150 কান্ট্রিজ, এটা একটা আই থিঙ্ক পৃথিবীর জন্য একটা বড় একটা জিনিস যে অ্যাটলিস্ট অন একটা ইম্পর্টেন্ট ইস্যু সাচ অ্যাজ ক্লাইমেট চেঞ্জ, যে একটা ঐক্যতা যেটা আমাদের সামনে আসছে সেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। তাছাড়া আই থিঙ্ক অন দ্য সাইড লাইন যেটা যেটা প্রভাবটা বোঝা যাবে পরে, দি অপরচুনিটি ফর দ্য বিগ লিডার্স, ওবামা বলেন, পুতিন, তারপরে আপনার রাউল ক্যাস্ট্রো এবং অন্যান্যরা, এদের মধ্যে যে সাইড লাইন যে মিটিংগুলো হয়েছে, যে এদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আমি মনে করি এসবের থেকে হয়তো
কিছুটা
ফিউচার ইয়ার্স এর আপনার পজিটিভ ইম্প্যাক্ট গুলো তো আসতেই পারে, রিলেশনশিপ গুলো এগুলো হেল্প করেছে।
হ্যাঁ অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ।
যুদ্ধই তো মানব জাতির একমাত্র চ্যালেঞ্জ নয়, মানব জাতির যুদ্ধ ছাড়া মানব জাতির বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র মোকাবেলা করা এবং প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করা। এই দারিদ্র মোকাবেলা এবং প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় যে একটা বর্ডার একটা কনসেনসাস আমরা জাতিসংঘের আলাপ আলোচনায় আমরা দেখছি, এটি হচ্ছে এটিকে আমি জাতিসংঘের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি বর্তমান এই অধিবেশন থেকে।
আপনাদের সত্যি এই আজকের আলোচনার জন্য অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমাদের হাতে একেবারেই সময় নেই। ডক্টর জিয়া হাসান, ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানে শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।